संगठन भाषी बहुत से हैं, बहुत से अंग्रेजी भाषी भी व्यक्ति हैं जो बार बार लोग कहते हैं कि हम लोग कहाँ गए और पता सब हो चीजें, इसलिए हिंदी भाषा में जो शब्द बता रहे हैं जो विद्यानगर या पंच विद्यानगर और साइंस ऑफ विद्या आर जी एस स्पेशली साधव भट्टाचार्य के बाद बंद हुआ है
यहाँ वो आप स्थान वही है, वो पीठ है, उस पर लोग बैठे हुए, बैठना तो नहीं चाहिए, वहीं पर उनका जन्म हुआ था, यहीं पर उनकी उन्होंने वो यहाँ से मिथिला गए थे और नव्य न्याय सीखा। नवदीप में पहले न्याय था किंतु ये मिथिला गए और वहां से कुछ दिनों में ही न्याय इत्यादि समस्त याद कर लिया, मुखस्त कर लिया। जब आने लगे तो समस्त ग्रंथों को वो वहां से लेकर के नव्य न्याय के यहाँ आ रहे थे। मिथिला के विद्वानों ने देखा जो मिथिला छोड़ करके नव्य न्याय कहीं नहीं है, इसलिए उनको नहीं दिया साथ में, तो दुखित हुए। किंतु वहीं आकर के पास ही में उसकी सीमा में मिथिला नगर के सारी पुस्तकों को फिर से लिख लिया। इतना ये उनको स्मृति थी, अतोधारी स्मृति, समस्त ग्रंथ आबाद पुनराय लिख लें, सबको उन्होंने लिख लिया। और फिर यहाँ आकर के स्कूल पाठशाला बनाकर और उन्होंने नव्य न्याय प्रचलित किया। महाप्रभु जी आएंगे इसलिए उसके पहले ही वो पुरी में चले गए और उनकी प्रतीक्षा कर रहे थे। राज पंडित थे, उनके समान भारतवर्ष में उस समय अद्वैतवाद का, मायावाद का कोई भी पंडित नहीं था। बड़े बड़े सन्यासी लोगों को भी वो सन्यास दे करके उच्च जो सन्यास है दशनामी, उनको प्रविष्ट कर दशनामियों में भी गिरी पर्वत अरण्य इत्यादि जो श्रेष्ठ स्थान है उनमें उनको प्रविष्ट कराते थे। स्वयं थे गृहस्थ किंतु सन्यासी लोगों को भी देते थे, विद्वान थे। चैतन्य महाप्रभु गए, चैतन्य महाप्रभु जी दर्शन करते ही पुरी में मूर्छित होकर के गिर गए और आठों प्रकार के सात्विक भाव ऐसे उनके अंदर में से प्रकटित हुए। सार्वभौम भट्टाचार्य ने कहा, शास्त्रों में तो मैंने पढ़ा था ये अस्थि सात्विक भाव होता है, मैंने अपने जीवन में ऐसा नहीं देखा। ये तो अद्भुत कोई सन्यासी है, ये साधारण सन्यासी नहीं है। अपने घर में ले गए और पीछे से उनको 7 दिन वेदांत सुनाया। अथा तो ब्रह्म जिज्ञासा जन्मादस्य जतः शास्त्र जोनित्वात् तत्व समन्वयात् ये मूल जो है इसी के ऊपर में सब कितना 550 सूत्र उसी के अंदर बतलाया। जब कृष्ण ब्रह्मा ये निर्गुण है, अनादि अनंत निर्विशेष निशक्ति इत्यादि बताया। ये ब्रह्म का कोई नहीं, किंतु चैतन्य महाप्रभु जी ने उनके विद्वता का अभिमान को चूर्ण कर दिया और चूर्ण करके उनके समस्त विचारों को करके ये ब्रह्मा जिसे जगत निकला हुआ है वो निर्विशेष नहीं हो सकता। इन्होंने जितना विद्या पढ़ा था उसका सार को उन्होंने खंडन करके और सबका विचार का अंत में ले गए। अनावृत्ति शब्दार्थ, अनावृत्ति शब्द, शब्द माने हरे नाम केवलम, हरे नाम केवलम, का सार सार तात्पर्य है गोविंद का नाम, यही एकमात्र जगत से हमारा उद्धार कर सकता है। इस प्रकार से उनके विचार को खंडन करके और अंत में उनको षडभुज मूर्ति दिखलाया, एक हाथ में तीर और धनुष, दूसरे में बंसी और एक में दंड और कमंडलू। ये महाप्रभु का रामचंद्र जी का और कृष्ण का उनको रूप दिखलाया और ऐसा भक्तिमान कर दिया उनको कि वो बिना स्नान किए हुए प्रसाद इत्यादि कुछ नहीं पाते थे। महाप्रभु एक भोर में जाकर के जगन्नाथ जी का दर्शन देकर के उनको उनको प्रसाद दिया। उस समय अभी उठ करके आ रहे थे, अभी शौच इत्यादि निवृत्त नहीं हुए और उस समय में प्रसाद को लेकर के सिर पर धारण करके मुंह में लिया। ये बासी अन्न हो, बहुत दूर से लाया हो, कुत्ते के मुख से भी गिर गया हो, उसको भी तत्क्षणात प्रसाद पाते ही मुंह में देकर के उसकी सेवा करनी चाहिए। ऐसे ये परम भक्त बोल हो गए और उन्होंने चैतन्य महाप्रभु की कैसी सुंदर सबका शरीर अधारी काम बुद्धि, इस प्रकार से उनकी वंदना की, इस प्रकार से वो परम भक्त हो गए। ये स्थान आदि विद्या का है, यहाँ पर समस्त विद्याएं रहती हैं, सारपीठ इसको कहा जाता है। यहाँ पर समस्त वेद उपनिषद शास्त्र ब्रह्म इत्यादि जितने संप्रदाय प्रवर्तक आचार्य से लेकर के सर्व प्रकार के जो दर्शन है उनके मूल लोग यहाँ पर आकर के शिक्षा किया और विश्व में उसका प्रचार किया। अंत में चैतन्य महाप्रभु आविर्भूत होकर के इस पाठशाला में आए और कुछ पढ़ा भी उन्होंने। ऐसे स्थान को हम लोग नमन करते हैं पुनः पुनः प्रणाम करके, और बहुत समय हो जाएगा इसलिए हम लोग अब जन्नू नगर की तरफ में प्रस्थान कर रहे हैं। गौर प्रमाण तं येन तस्मै गुरवे नमः। वैष्णवेभ्यो नमो नमो महाप्रदा এইখানে একটা দ্রুম ছিল, যাহার কত যোজনের মধ্যে তার ছায়া ছিল, নানা প্রকারের পক্ষী ইত্যাদি এইখানেতে থাকত। এখনো ভি দেখছেন যে কিরকম হতে কয়েল কুহু কুহু করছে। তখন রামচন্দ্র এখানে এসেছিলেন ত্রেতা যুগেতে, যখন তাহার বনবাস পিতা দিয়ে দিলেন আর মা, তখন এই স্থানেতে প্রথমে তিনি গঙ্গাকে পার করে প্রয়াগেতে যান, সেখানে ভরদ্বাজ ঋষির আশ্রমেতে যান, সেখানে থেকে চিত্রকূটে যান। চিত্রকূট থেকে তেনাকে ঋষিরা বললেন যে আপনি দণ্ডকারণ্যে যাবেন। দণ্ডকারণ্যে পথেতে তিনি গঙ্গার শোভা দেখে তার ধারে 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 এই স্থানে আসেন। যখন এখানে আসছেন তখন নদীপের শোভা দেখে, বিশেষ করে এই স্থানের শোভা দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে গে, কিছু মন্দ মন্দ হাস করলেন, হাসতে লাগলেন। তখন সীতাদেবী বললেন যে আপনি এখানে মন্দ মন্দ হাস্য করছেন, কোনো মনে হয় যে সে গোপনীয় কথা আছে, রহস্যপূর্ণ কথা আছে, তা আপনি বলুন কেন হাসলেন। কিন্তু না কোনো বিশেষ কথা, তা না কোনো বিশেষ কথা আছে। তখন তিনি বললেন যে দেখো, এটি হচ্ছে আমার সব প্রিয় স্থান, অযোধ্যা ইত্যাদি থেকে প্রিয় ধাম আমার। আমি ব্রহ্মার এক কল্পেতে এই আগামী যে আসবে কলিযুগ, সেই সময়তে আমি চৈতন্য মহাপ্রভু রূপেতে আসব। এই মা আমার যে কৌশল্যা, তিনি হবেন সচী দেবী, আমি তাহার পুত্র হব, আর তুমি হবে বিষ্ণুপ্রিয়া। এখন আমরা এই বনেতে ঘুরছি, পরবর্তীকালেতে অযোধ্যা যখন যাব তখন তোমাকে আজীবন প্রত্যাগ করে দিব, আর তোমাকে ঘর থেকে বাহার করে দিব, রাজভবন থেকে আমি রাজভবনেতে থাকব। আর পরবর্তীকালেতে আমি সন্ন্যাস নিয়ে তোমাকে বাড়িতে রেখে দিয়ে যাব, আর আমি সন্ন্যাস নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করব, বিনা ঘর দ্বার, আমি ভিখারি হয়ে ঘুরব। তিনি বললেন যে কেন কেন তুমি এই সন্ন্যাস নিয়ে আমাকে প্রত্যাগ করে দিয়ে চলে যাবে, আর কেন তুমি আমাকে প্রত্যাগ করে ঘর থেকে বাহার করে দিবে। তখন তিনি বললেন দেখো, জগতেতে আমরা জীবনের কল্যাণের জন্য আসি। জীবন স্বরূপত কৃষ্ণ দাস, ভগবত দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাকে ভুলে গিয়ে আজি কোটি কোটি জন্ম থেকে আর এই সংসারের মধ্যে ঘুরপাক করছে, তার জন্ম হচ্ছে, বাল্যকাল ব্যতীত হচ্ছে, বিবাহ শাদি করছে, পুত্র ইত্যাদি সন্ততি উৎপন্ন করছে, আবার ফের প্রৌঢ় হয়ে আবার বৃদ্ধ হয়ে যে জরঠবিদ্ধ হয়ে যে এই শরীরটাকে ত্যাগ করে চলে যায়। যা কিছু করে সব সুখের জন্য, কিন্তু কিছুতেই সুখ পায় না। যতদিন না পর্যন্ত আমার সেবা আবার পুনরায় পায়, ততদিন পর্যন্ত তার সুখ হতে পারে না। এই জন্য আমি তোমার সঙ্গে অবতীর্ণ হয়ে এমনভাবে আকর্ষক মনোহর দিব্য লীলা করি যাতে জীব মুগ্ধ হয়ে যাবে। প্রকট লীলাতে আমার এই সমস্তগুলি দর্শন করবে আর এই কথা শুনবে, পরবর্তীকালেতেও আমার কথা শুনে জীবগণের কল্যাণ হবে। এই জন্য আমরা এই জগতেতে আমি অবতীর্ণ হই। দেখো, জীবগণকে এই শিক্ষা দিতে যে জীবের প্রয়োজন হচ্ছে কি? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ অথবা রাম প্রয়োজন নন। রাবণ কংস জরাসন্ধ ইত্যাদিও তো ভগবানকে পেয়েছে, ভগবানকে দেখেছে, কিন্তু ভগবানের বিরোধিতা করেছে। যদি জীবের হৃদয়তে প্রেম যদি থাকে, তাহলে ভগবানকে পেয়ে তার সেবা করে, তাহাকে আনন্দ প্রদান করতে পারে। অন্যথা কংস কৃষ্ণকে দেখেই এত সুন্দর মনোহর রূপ ত্রিজগৎকে মন একবার আকর্ষিত করে দেন, আর কংস দেখলেই কৃষ্ণকে আবার ক্রোধিত হয়ে যায়। রাবণ সীতাকে হরণ করে নিল, এই জন্য কৃষ্ণ প্রেম হচ্ছে প্রয়োজন। কৃষ্ণকে দেখলেও রামকে দেখলেও হবে না, যদি প্রেম থাকে তাহলে তাহার সেবা করে তাহার আনন্দিত করবে, নিজে উপরে। এই প্রেমের দুইটি হচ্ছে বৈশিষ্ট্য, যেরকম এক টাকার দুইটি পাশ, এই প্রেমেরও দুইটি পাশ আছে। একটাকে বলে বিপ্রলম্ব, একটাকে বলে মিলন অথবা সংযোগ। এখন আমরা সংযোগ লীলাতে আছি, বিবাহ থেকে আরম্ভ করে এই পর্যন্ত। যেরকম হোক কৃষ্ণের, আমি যখন কৃষ্ণ হব অথবা কৃষ্ণ যখন প্রকটিত হন লীলা করবেন, তখন যতদিন ব্রজেতে ছিলেন তখন মাতা পিতা সখা ভাই বন্ধু প্রেয়সী সকলের সঙ্গে মিলিত ছিলেন। এ একটি প্রেমের দিক, আর অন্য দিক হচ্ছে বিপ্রলম্ব, বিয়োগ। বিয়োগ মানে বিশেষ রূপেতে যোগ, উপরে থেকে যোগ নাই কিন্তু ভিতরে যোগ আছে, এর নাম হচ্ছে বিয়োগ। আর সংযোগ মানে সম্যক রূপেতে যোগ আছে বটে কিন্তু ভিতরেতে হারিয়ে যায়, কেবলমাত্র উপরেতে দেখে। আর বিয়োগেতে কি হয়, বিশেষ রূপেতে যোগ, উপরে থেকে তো দেখে না কিন্তু ভিতরে থেকে সর্বক্ষণ তাহারই চিন্তা স্মরণ আর তার মধ্যে ডুবে যায়। জীবনকে এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত লীলা করব। এখান থেকে আমরা যাচ্ছি লঙ্কাতে, রাবণ আছে দণ্ডকারণ্যতে, এরপরে আমরা যাব সেটি দণ্ডকারণ্যতে। রাবণ চোর বলি এসে, রাবণ তোমাকে নিয়ে চুরি করবে, তোমাকে চুরি করবে না, তখন আমি তোমাকে অন্তর্ধান করে দিয়ে আগুনকে, অগ্নিদেবকে তিনি সমর্পণ করে দিব, আর ছায়া সীতা নিয়ে এইসবগুলি বিলাস করব। জগতের লোক বুঝতে পারবে না, উচিতেই বুঝতে পারবে না, ওরা মনে করে অসুর সীতাকে চুরি করে নিয়ে গেল রাবণ। তারপরে যখন লঙ্কা বিজয় করব, রাবণের সমস্ত বংশ ধ্বংস করে দিব, কেবলমাত্র ওই বংশেতে বিভীষণ মাত্র বাঁচবেন, স্ত্রী আমার অনুগত হয়ে বাঁচবেন। তারপরে যুদ্ধ হওয়ার পরে বিভীষণ তিনি নিয়ে আসবেন অশোক বন থেকে সীতা দেবীকে, আমার কাছে নিয়ে আসবেন। তখন দেখো আমি বলবো কি, তুমি ওই দিকে থাকো, আজ থেকে তোমাকে আমি প্রত্যাগ করলাম জীবনের জন্য, তুমি রাবণের নিকটেতে কত দশ মাস না কতদিন ছিলে, আর তোমাকে হরণ করেছে, তোমার অঙ্গ স্পর্শ করেছে, আর তোমাকে আমি বাড়িতে নিয়ে যে ঘর বসাবো না। সীতা দেবী তখন অত্যন্ত ই হলেন, দুঃখিত হলেন। লক্ষণ বলছে সে ই কি কথা, যার জন্য অত যুদ্ধ হলো, কত লোক মারা গেল, কত কি হলো, আর আজকে এই সীতা দেবীকে সেটি প্রত্যাগ করলো, সীতা দেবীর কি দোষ? কোনো দোষ তো নাই। সেই সময়তে রামচন্দ্র কিন্তু খুব কঠোর ভাব ধারণ করলেন, বলছে কিছুতেই আমি গ্রহণ করব না। তখন সীতা দেবী বললেন যে যদি তুমি না গ্রহণ করো তাহলে যুদ্ধ করবার কি প্রয়োজন ছিল, আমাকে সংবাদ দিয়া হতো তাহলে আমি তখন শরীর বিসর্জন করে দিতাম। লক্ষণ, আমি তোমার নিকটে একটি অপরাধ করেছি, দুইটি অপরাধ করেছি, একটি না, প্রথম অপরাধ করলাম কি, যখন আমার বিবাহ হয়ে যখন জনকপুরী থেকে আমি আসলাম অযোধ্যাতে, যখন আসলাম তখন প্রথম রাত্রেতে রামচন্দ্রের নিকটেতে আমি যখন গেলাম তখন তুমি ওখানে উপস্থিত, আমি নিজে দেবর, এখন তোমার এখানে থাকা চলবে না, তুমি অন্যত্র গমন কর। তখন লক্ষণ কাঁদতে কাঁদতে বললেন যে সে তুমি আজকে নতুন ঘরেতে এসেছ, আর আমি আজ সারা জীবন জন্ম থেকে এখন পর্যন্ত তাহার সেবা করেছি, তাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। তখন উনি বললেন যে আমি সেবা করব, তোমার অধিকার নাই, আর উনি বললেন যে তোমার অধিকার নেই। তখন দুজন মিলে রামচন্দ্রের কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি এর মীমাংসা করে দেন যে কার অধিকার আছে। রামচন্দ্র বললেন যে সে যদি আমি বলি তাহলে আমি অপ্রিয় এদের হয়ে যাব, এই জন্য যে আমি আমার গুরুদেব বশিষ্ঠের কাছে কালকে সকালবেলা হোক এর মীমাংসা বশিষ্ঠ দেবের কাছে বশিষ্ঠকে ডাকবো, তোমাদের দুজনের যে যা কথা আছে সেটি বলবে। পরের দিনেতে বশিষ্ঠ দেব আসবে, গুরুদেব গুরুদেব আমি এই মীমাংসা করতে পারি না, এই দুজনের কথা শুনে আপনি একটু মীমাংসা করে দেন যে দুজন সন্তুষ্ট হয়ে যায়। সীতা দেবী বললেন তাকে, আপনি গুরুদেব আমাকে পরিণয় করে রামচন্দ্র এনেছেন, তিনি হচ্ছেন আমার পতি, আমি তাহার হচ্ছি পত্নী, অতএব পত্নীর অধিকার তাহার সব সেবা করবে। লক্ষণের তো এখন অধিকার নেই। লক্ষণ বলি যে সে গুরুদেব আপনি তো জানেন যে জন্ম থেকে আরম্ভ করে দিয়ে রামচন্দ্র ছাড়া আমি জানি না, তিনি হচ্ছেন কায়া, আমি তাহার ছায়া, ছেড়ে দিলে আমি বাঁচতে পারি না, আর আজকে একদিনের মধ্যে ইনি আসে তাহার সমস্ত সেবা নিয়ে নিলেন আর আমাকে সরিয়ে দিলেন, আপনি বিচার করে আমাকে বলুন যে কি করা যায়। বশিষ্ঠ এ তো ভারী মুশকিল, কিরকম হয় তার মীমাংসা করি। তখন বললেন যে সে লক্ষণকে বলি যে বেটা দেখো তুমি সারা জীবন ধরে সেবা করেছ, অত তোমাকে কিরকম বলি যে তুমি সেবা ছেড়ে দাও, আর একে রামচন্দ্র প্রতিজ্ঞা করে নিয়ে এসেছেন যে এই সেবিকা আমি সেব্য, অত একে আমি কিরকম বলি যে সে তোমার অধিকার নাই সেবাতে। একটি কাজ করা হোক, বাহিরে যত সেবা হবে তুমি করবে আর অন্তরে যত সেবা হবে এ সীতা দেবী করবে। তখন লক্ষণের মুখ শুকে গেল, আমার আধা সেবাটাই নিয়ে নিল, তখন থেকে আর রাত্রিকালীন সেবা কি মহলেতে সেবা অন্তর্মহলের সেবা আর লক্ষণ পান নাই। সীতা দেবী বলছেন আমার এইটি অপরাধ তোমার নিকটেতে হয়েছিল, আমি জোর করে তোমাকে এখান থেকে সরিয়ে দিলাম। আর দ্বিতীয় অপরাধ হলো যখন রাবণ মারিচকে বলে মৃগ বানিয়ে দিয়ে তাকে সীতাকে হরণ করবে, তখন স্বর্ণ মৃগ হয়ে আর লাফালাফি করছে, সীতা দেবী ওহ অত সুন্দর মৃগ আমি জীবনে দেখি নাই, সোনার মৃগ জীবিত, প্রভু আপনি একে ধরে নিয়ে আসুন, যদি ধরে নিয়ে সাথে একে অযোধ্যা নিয়ে যাব আর মা কৈকেয়ীকে দিব, তিনি অত্যন্ত প্রসন্ন হবেন, আর যদি না ধরতে পারো তাহলে দূর থেকে যদি পালায় তাহলে বধ করে দিয়ে এর চামড়াটা নিয়ে এসে মৃগশালা হবে, এই ভরতকে দেওয়া হবে। রামচন্দ্র বললেন যে আচ্ছা তোমার ইচ্ছা। লক্ষণ বলে যে সে দাদা এইটা করতে যাবেন না, এত সুন্দর হরিণ সোনার হরিণ হয় নাকি, তুমি ইনার কথা না মেনে তুমি যেও না। রামচন্দ্র বললেন যে সে যখন এটা বলছে তখন আমাকে কৈকেয়ীকে প্রসন্ন করবার জন্য ভরতকে প্রসন্ন করবার জন্য এটা আমাকে করতেই হবে, মানে তাহলে লীলা করবেন, নাই তো লীলাই হবে না, এই সব সীতা হরণ হবে না, রাবণ বধ হবে না, আর আর সব কাজ হবে না, জগতের কল্যাণ হবে না, এই জন্য তিনি বলে যাচ্ছে আমি যাচ্ছি, লক্ষণ তুমি একে দেখবে সীতা দেবীর উপরে কোনো রকম হাতে কোনো কিছু এটা না হয় খুব ভালোভাবে তুমি একে রক্ষা করবে, আমি যাচ্ছি, আমি তোমার উপর নির্ভর থাকলাম। লক্ষণ যাচ্ছে দাদা যা আপনি বলেন, তিনি চলে গেলেন সেখানে মৃগকে পালাইতে পালাইতে দূর নিয়ে যেয়ে, আর সেখানে রামচন্দ্র যখন বান মেরেছেন তাহার বান লাগলো, তখন হাল রাম হাল লক্ষণ হাল লক্ষণ তিনবার বলে মরে গেল। উদ্দেশ্য কি যে সীতা শুনবেন আর লক্ষণ শুনবে, রামের উপর কোনো বিপত্তি আসেছে তৎক্ষণাৎ লক্ষণ আসবে আর রাম যে ওখান থেকে সীতাকে হরণ করে নিয়ে চলে যাবে, এইগুলি প্ল্যান করেছে। যখন সেটি ডাকলেন তখন সীতা বলেন যে তুমি এখন চুপচাপ বসে আছো, তুমি যেতে পারো না, তোমার ভাই এখন বিপদেতে পড়ে আছে, নিশ্চিত কোনো সংকট হয়েছে, নাই তো লক্ষণ বলে ডাকবে না, ইতা উনারই কথা, উনারই স্বর, মনে হচ্ছে এই স্বরের মধ্যে উনার স্বরের মধ্যে কোনো অন্তর নাই, অসুর আর স্বরকেও নকল করতে জানে, নানা রকম শরীর ধারণ করতে পারে, এই যোগাভ্যাসের দ্বারা। লক্ষণ বলেন যে আমার দাদার উপরে তো কোনোদিন বিপত্তি আসবেন না, কোনোদিন আসতে পারে না। তুমি তাকে বুধা বুঝতে পারো নাই, তাহার উপরে কিসে বিপত্তি? একবার রাম নাম লিলে জমের ভয় ছুটে যায়, আর কোথায় সংসারে বিপত্তি সবগুলি দূর হয়ে যায়, আর তাহার উপরে বিপত্তি আসতে পারে? কখনো হতে পারে না, আমি তোমাকে ছেড়ে দিয়ে যাব না। সীতা দেবীর ক্রোধ হয়ে গেল, অধর ফড়ফড় করতে লাগলো, নেত্র একেবারে লাল হয়ে গেল। তুমি মহাকামু, মহাকামী তুমি, তুমি ভরতের চর, তুমি আর ভরত মিলে এই সবগুলি প্ল্যান করেছ, যদি তুমি না যাও রামকে তিনি রক্ষা করবার জন্য, তাহলে আমি শরীর প্রত্যাগ করে দেব আগুনেতে, কিন্তু তোমার সঙ্গে আমি থাকবো না। তুমি মনে করছো যে আমি তোমাকে নিয়ে ঘর করব, এটা কখনো হতে পারে না। তুমি মহাদুষ্ট ইত্যাদি বহু কথা তিনি বলেছেন। তখন লক্ষণ অত্যন্ত দুঃখিত হলেন, বুঝে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা তুমি যদি আমার কথা না মানো, যাচ্ছি বটে, ভাইয়ের আদেশ ছিল আমি উল্লঙ্ঘন করে যাচ্ছি, কিন্তু তোমার মনে মনে হচ্ছে যে কোনো বিপত্তি আসবে এই জন্য এইসবগুলি হচ্ছে। আচ্ছা আমি এই কুটিরের বাহিরেতে আমি একটা রেখা গণ্ডি করে দিচ্ছি, এর গণ্ডি করে দিচ্ছি, এর বাইরে যেও না। এই বলে দুঃখিত চিত্তে মনটাকে ওখানে রেখে শরীরের দ্বারা রামের কাছে গেলেন। আর ইতিমধ্যে রাম আসছেন যে কোনো উৎপাত হবে, কারণ এই তো লক্ষণ কেন বললো এটা, আর আমার স্বর নকল করে, কোনো বিপত্তি অবশ্যই আসবে। সেই সময়তে লক্ষণকে দেখ, লক্ষণ সীতা কোথায়? তো সীতা তোমাকে এইরকম বললেন, এই জন্য তাকে ছেড়ে দিয়ে আমি চলে আসলাম আপনাকে রক্ষা করবার জন্য। আমি জানি যে কোনো বিপত্তি আপনার উপরে আসবে না, এটা ষড়যন্ত্র কিছু অসুরদের। তখন তিনি বললেন যে চলো যাই, যা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ওখানে যান। আর ইতিমধ্যে রামন ব্রাহ্মণের বেশ ধারণ করে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, এইরকম হয়ে দণ্ড নিয়ে সাধু বেশ ধারণ করে কমণ্ডল হাতে নিয়ে। সীতা দেবী চুপচাপ বসে আছেন। তখন বলছে যে তুমি ভিক্ষা দিবে না, না দিলে তোমার যে পতি মহাবিভ্রাটে পড়বে, আমি সর্বজ্ঞ, আমি দেখছি মহাবিপত্তি, সেটি মারা যাবে, যদি তুমি কল্যাণ চাও তাহলে আমাকে ভিক্ষা দাও। তখন তিনি শুনে থরথর কাঁপতে লাগলেন, ভয় না ওর অভিসম্পাত ভাই, যে একটা ব্রহ্মর্ষি না কে। তখন তিনি কিছু নিয়ে এসে ফলমূল ইত্যাদি তাকে দিতে গেল। সে বলে যে আমি ভিতরে যাব না, বাহিরে যাব না, তুমি ভিতরে, আমি বাহিরে যাব না, তুমি এইখান থেকে নিয়ে এলো, বাহিরে রেখে দিস। রামন খাড়াও পড়েছে আর পায়ে দিছে, যখনই দেয় তখন আগুন বেরিয়ে যায়, মন্ত্রের এরকম শক্তি। পাশ্চাত্য দেশরা অনুসন্ধান করছে যে ওই গণ্ডি মধ্যে কীরকম হয়ে মন্ত্রপুত করে দিয়েছে যে তার মধ্যে একটা বিদ্যুৎ বেরোচ্ছে, ওটা ছিল বিদ্যুত। এখন এই সবগুলি বিদ্যা নাই, এই সবগুলি লুপ্ত হয়েছে। তখন রামন আর ভিতরে আসতে পারে নাই, তখন সেটি অভিসম্পাত, আমি অভিসম্পাত দিচ্ছি, আনে তো তুমি বেরিয়ে এসে দাও। তখন আর সীতা অত্যন্ত ভয়ভীত হয়ে যখনই একটি পায়ে বাড়িয়ে দিয়ে ফল দিতে গেলেন, তখন ধরে টেনে নিয়ে চলে গেল। এখানে ওই কথাকে স্মরণ করে বলছে যে তোমার নিকটে অপরাধ করেছিলাম, আমি তোমাকে কত গালগালি দিয়েছিলাম, তোমাকে ব্যভিচারী, তোমাকে কামি এবং ভরতের চর, আর কত কত তোমাকে অপমান করেছিলাম, ওই জন্য আমার এইটা অপরাধের জন্য এই অবস্থা হয়েছে। কিন্তু তুমি আমার আশ্রয়, তুমি এখনই চিতা আরম্ভ করে দাও, আর এই চিতার উপরেতে আমি পুড়ে মরে যাব। তখন লক্ষণ দে রামচন্দ্র দে তাকালে, রামচন্দ্র তাহার তাকান না, শুনি গম্ভীর হয়ে নিয়ে চোখ নিচে করে আছে। তখন তা হয়ে গেল, সীতা দেবী ওতে প্রবেশ করলেন, বলেন যে সে আমি যদি কায় মনে বচনেতে রামচন্দ্রে যদি ছাড়া আর কেউকে যদি চিন্তা মনেও দ্বারা স্পর্শ না করে থাকি, রামচন্দ্রকে স্পর্শ না করে থাকি, তাহলে হে গাগুন তুমি শীতল বরফ হয়ে যাও, হিম হয়ে যাও। সীতা দেবী আগুনের মধ্যে প্রবেশ করলেন, জ্বলন্ত আগুনের মধ্যে। সেই সময়তে দেখেন কি অগ্নিদেব প্রকট হয়ে বললেন যে না সীতা দেবী পবিত্র, বায়ু এসে বললেন যে সে আমি সর্বত্র থাকি, সীতা দেবী পবিত্র, সূর্যদেব এসে বললেন, চন্দ্রদেব বললেন, সকলেই বললেন যে পবিত্র। ইতিমধ্যে মহারাজ দশরথ বৈকুণ্ঠ থেকে উপস্থিত হয়ে বললেন যে আমি প্রতিজ্ঞা করে বলছি যে সীতা দেবী পবিত্র। ইতিমধ্যে সমস্ত ঋষি গন্ধর্ব ইত্যাদি সব বলল যে সীতা দেবী পবিত্র, আপনি তাহাকে গ্রহণ করুন। তখন সীতা দেবীকে তিনি গ্রহণ করলেন। রামচন্দ্র পরে বললেন সীতাকে গোপনে, এইরকম না করলে তো জগতের লোক কি বলতো যে অপবিত্র ছিল, আমি এইরকম হয় তোমাকে পবিত্র জগতের দৃষ্টিতে করে দিয়ে তোমাকে গ্রহণ, তোমাকে আমি ছাড়তে পারি কি এইরকম ভাবে। তারপরে কি হলো, যখন অযোধ্যা ফিরলেন, 11,000 বর্ষ রাজ্য করবার পরে একটা ধোপা বলল তার স্ত্রীকে, তার স্ত্রী সন্ধ্যা পর্যন্ত কোনো কাজেতে কোনো এদিকে ওদিকে চলে গিয়েছিল, ফিরতে একটু বিলম্ব হয়েছে। তখন ধোপা বলেন এসে পায়ে দিয়ে তাহাকে ভীষণ করে মারলো, আর মারে বলি আমার ঘর থেকে বেরিয়ে যা, আমি কি রামচন্দ্র নাকি যে 10 মাস ওখানে সীতা ছিল আর তাহাকে আবার গ্রহণ করেছে, আমি রামচন্দ্র নয়, বুঝে রাখো ঘর থেকে বের কর। এই কথাটা রামচন্দ্রের সিআইডি এসে রামচন্দ্রকে বললো, বলেতে রামচন্দ্র দেখলেন যে সে আমার বিরুদ্ধে এইরকম আবার কথা হতে লাগলো। তখন আবার তাকে আজীবন আবার তাকে বনবাস দিলেন, লক্ষণ যে তাকে দিয়ে আসলেন কিসের জন্য, এই বিপ্রলম্ব ভাব একটা আস্বাদন করে। রামচন্দ্র কি করলেন, সীতাদেবীকে তো ওখানে পাঠিয়ে দিলেন, সীতাদেবী ওইখানে তো লহকুশকে জন্ম দিলেন বাল্মীকির আশ্রমেতে, আর সেইখানে তাহাকে শিক্ষা দিতে লাগলেন, ছেলেদের সঙ্গে মিশে জীবন কোনো রকম হয়ে কাটাইতে লাগলেন, বাল্মীকির আশীর্বাদ পেলেন, বাল্মীকি আশ্রমেতে কন্যা তাহার মতন তিনি থাকতে লাগলেন, আর রামচন্দ্র একেলা ওই বড় বিরাট একটু রাজভবনের মধ্যে ওই বিরহরূপী সর্প তাহাকে কামড়াচ্ছে, আর সীতা দেবীর তিনি চিন্তন করে দিয়ে ওই চাটাই পেতে দিয়ে রাজভবনেতে পলঙ্গ টলঙ্গ সব বাহার করে, খাওয়া দাওয়া সমস্ত ছেড়ে দিয়ে যেরকম বনবাসী কোনো রকম জীবন নির্বাহ করে সেই রকম হয়ে নির্বাহ করতে করতে সীতা চিন্তন করতে লাগলেন। এরকম হয়েছে একটা বিপ্রলম্ব, একটা মিলন আর একটা সংযোগ। রামচন্দ্র বললেন যে সে আমি তোমাকে ঘর থেকে বাহার করে দিয়েছি, আমি এই কলিকালেতে কৌশল্যা মা হবে শচী দেবী, আমি হব গৌরাঙ্গ, আর তুমি হবে বিষ্ণুপ্রিয়া, আমি তোমার এই ঋণ শোধন করবার জন্য আমি এবার তোমাকে ঘর থেকে বাহার করো না, আমি নিজেই ঘর থেকে সন্ন্যাস গ্রহণ করে দিয়ে আমি এইখান থেকে চলে যাব। চারিদিকে হা রাধে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমি ঘুরিয়ে বেড়াব, আর ঘরে থাকবো না, তুমি আমার পূজা করবে কোথায়, যেরকম আমি তোমার পূজা করতেছিলাম বাড়িতে, আবার তুমি আমার শিব বিগ্রহ করে দিয়ে আর তুমি আমার পূজা করবে, বিষ্ণু পূজিত বিষ্ণুপ্রিয়া পূজিত শিব বিগ্রহ নদীপেতে ছিল, এখন বোধ হয় ওই সমুদ্রগ্রহে পরে যে স্টেশন বাগনাপাড়া ওইখানে কোথাও শুনি যে পূজিত কোথায় আছেন ঠিক আমি জানি না, তো ওইখানে পূজিত আছেন, উনি ওই দিয়ে কিসের পূজা করতেন